বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 4 এপ্রিল, 21 চৈত্র এবং ফার্সি 15 ফারবার দিন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইউক্রেনের বুচা শহরে নিরীহ মানুষ হত্যাকাণ্ড ও পশ্চিমা মিডিয়ার অপপ্রচার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে নির্বাচনকালীন সরকার সহ বিএনপির জাতীয় সরকার ফর্মুলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভিয়েনায় পরমাণু আলোচনা প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। গাজায় কুচকাওয়াজ করল ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা কুচ ব্রিগেড, নানা সমরাস্ত্র প্রদর্শন। আগামী 50 বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে বাইডেনের আশাবাদ। এবং ভারতের মসজিদে লাউড স্পিকারে আজান বন্ধের দাবিতে রাজ ঠাকরের দলের নানা অপতৎপরতা, বিভিন্ন স্থানে হনুমান চালিসা পাঠ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই পবিত্র মাহে রমজানকে আল্লাহ তাআলার অশেষ রহমত ও তাঁর আতিথেয়তার মাস বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই মাসে আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি মর্মার্থ উপলব্ধি করে পবিত্র কোরআন তেলাওয়াতের অপূর্ব সুযোগ সৃষ্টি হয়। প্রতি বছরের মতো এ বছরও রোববার পবিত্র রমজান মাসের প্রথম দিন পবিত্র কোরআন তেলাওয়াতের এক মাহফিলে অংশগ্রহণকারী কারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র রমজানে আল্লাহ তাআলার আতিথেয়তা গ্রহণ করার সুযোগ সবার জন্য অবারিত হলেও তারাই এই সুযোগ গ্রহণ করতে পারে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করার দৃঢ় মানসিকতা পোষণ করে এ কাজে পা বাড়ায়। সেই সঙ্গে আল্লাহর আতিথেয়তা গ্রহণ করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তৌফিক বা সামর্থ্য কামনা করাও জরুরি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই মাস পাওয়ার পরও যে ব্যক্তি আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই। তিনি নিয়মিত কোরআন তিলাওয়াত ও কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনকে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান উপায় বলে বর্ণনা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, এটি ভালো এবং টেকসই চুক্তির জন্য তাঁর দেশ প্রস্তুত রয়েছে। গতকাল ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদির সঙ্গে টেলিফোন আলাপে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। এ সময় তিনি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা এবং সমালোচনা করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভালো চুক্তিতে সই করার জন্য তেহরান প্রস্তুত, তবে আমেরিকার পক্ষ থেকে বাড়তি দাবি জানানোর কারণে ভিয়েনার সংলাপ এত দীর্ঘায়িত হয়েছে। টেলিফোন আলাপে ইরানি মন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়েমেন ইস্যু নিয়েও কথা বলেন। এ সময় আমির আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, ইয়েমেনের উপর থেকে সৌদি আরব এবং তার মিত্রদের অবরোধ প্রত্যাহার করে নিতেই হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেড গাজায় সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের 20তম বার্ষিক উপলক্ষে গতরাতে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। 2002 সালের এপ্রিলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বহু ফিলিস্তিনি শহীদ হন। এছাড়া 23 জন ইসরায়েলি সেনা প্রাণ হারান। কুদস ব্রিগেডের কুচকাওয়াজ চলাকালে বিভিন্ন অস্ত্র প্রদর্শন করার পাশাপাশি জেনিন শরণার্থী শিবিরের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় সেখানে শহীদদের ছবি শোভা পাচ্ছিল। গাজার আন নাসিরাত এলাকায় এই আয়োজনের সময় মানুষের ভিড় লেগে যায়। সর্বস্তরের মানুষ এই ব্রিগেডের বিভিন্ন বিভাগের সদস্যদের দেখতে সেখানে ছুটে যান। সেখানে গিয়ে কুদস ব্রিগেডের ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি যেমন কাছ থেকে দেখা সম্ভব হয়েছে, তেমনি স্নাইপারদের উপস্থিতিতে অনেকেই মুগ্ধ হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্রমেই শক্তি অর্জন করছে। গাজা উপত্যকায় গত বছরের যুদ্ধের সময় কুদস ব্রিগেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আগামী 50 বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আগামী 50 বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছরের মাইলফলক পালন উপলক্ষে লেখা ওই চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 1971 সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, মেধা ও উদ্ভাবনী শক্তি বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও নেভি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার। তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি আরো বলেন, এই দুই দেশ জলবায়ু সংকট মোকাবেলায়, গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণে বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে একসাথে কাজ করে আসছে। তিনি বলেন, বাংলাদেশী নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয়ে একইভাবে অংশগ্রহণ করেন। এসব একটি ভালো, নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি। বাইডেন বলেন, 1958 সাল থেকেই এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সাথে যুক্ত রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারী কোভিড-19 মোকাবেলায় একত্রে কাজ করছে। ওয়াশিংটন ঢাকাকে 61 মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও 13 কোটি 10 লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মসজিদে লাউডস্পিকার ব্যবহার বন্ধের দাবি জানিয়ে নানা অপতৎপরতা শুরু করেছে। বিভিন্ন স্থানে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিশা পাঠ করতে দেখা যাচ্ছে এই দলের কর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা MNS এর পক্ষ থেকে মসজিদে লাউডস্পিকার ব্যবহারে আপত্তি ওঠায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লাউডস্পিকার বাজিয়ে হনুমান চালিসা পাঠ করছেন MNS কর্মীরা। শান্তিভঙ্গের আশঙ্কায় মুম্বাইয়ে পুলিশ কয়েকজন MNS কর্মীকে আটক করে 5,000 টাকা করে জরিমানা করেছে। ওই ইস্যুতে ক্ষমতাসীন শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস দল NCP রাজ ঠাকরেকে টার্গেট করেছে। এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি মসজিদ থেকে লাউডস্পিকার না সরানো হয় তাহলে মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে। এ প্রসঙ্গে আজ সোমবার ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সরওয়ার হাসান রেডিও তেহরানকে বলেন,
আমাদের দেশের একটা সংবিধান আছে, সংবিধানে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় কৃষি কালচার লালন পালন করার ইখতিয়ারও প্রত্যেক দেশে সংবিধান দেয়। তাহলে কোথায় আজান হবে, কোথায় আজান হবে না, এবং কোথায় হনুমান চল্লিশা হবে, সেটা তো সরকার ঠিক করবে। সরকার কোনো মানুষ যদি বা কোনো রাজনৈতিক দল সংবিধানকে উপেক্ষা করে কোনো কিছু করতে চায়, তাহলে সেখানে আইনের শাসন, আইনের প্রতি আস্থা মানুষের দুর্বল হয়।
এদিকে গতকাল রোববার মুম্বাইয়ের ঘাটকোপরে পার্টি অফিসে উচ্চ কণ্ঠে হনুমান চালিশা বাজান এক এমএনএস নেতা, যার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে মুম্বাই পুলিশ। উচ্চ স্বরে লাউডস্পিকার বাজানোর জন্য মুম্বাই পুলিশ এমএনএস নেতা মহেন্দ্র ভানুশালীকে আটক সহ তাকে ৫,০০০ টাকা জরিমানা করেছে। মহেন্দ্র ভানুশালী বলেছেন, মুম্বাই পুলিশ আমাকে ৫,০৫০ টাকা জরিমানা করেছে এবং নোটিশ দিয়েছে যে আমি যদি আবার এটি করি তবে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজন করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের সুপারিশ চেয়ে সরকার ও বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রী ইমরান খান ও জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফকে এই চিঠি দেওয়া হয়েছে। যদি তিন দিনের মধ্যে দুই রাজনৈতিক একমত হয়ে একজনের নাম সুপারিশ করতে না পারেন, তাহলে উভয়ই দুটি করে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারিয়ান কমিটিতে প্রেরণ করবেন। জাতীয় পরিষদ ও সিনেটের ৮ সদস্য নিয়ে এই পার্লামেন্টারি কমিটি গঠন করবেন জাতীয় পরিষদের স্পিকার। সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য এই কমিটিতে থাকবেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। সংবিধান অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং তাদের অধীনে ৯০ দিনের মধ্যে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকার পক্ষ থেকে আসা হুমকি সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। গত মাসের প্রথম দিক থেকে ইমরান খান আমেরিকার তরফে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করে আসছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার একজন দূতের পক্ষ থেকে তাকে হুমকিমূলক বার্তা দেওয়া হয়েছে। ইমরান খান জানান, আমেরিকার হুমকিদাতার দূত হচ্ছেন ডোনাল্ড লিউ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমরান খান বলেন, ডোনাল্ড লিউ আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে এক বৈঠকে হুমকি দিয়েছেন যে অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে। ইমরান খান আরও বলেন, তার দল থেকে যে সমস্ত এমপি পক্ষ ত্যাগ করে চলে গেছেন তারা গত কিছুদিন ধরে বারবার ইসলামাবাদে মার্কিন দূতাবাসে যাওয়া আসা করতেন। মার্কিন দূতাবাসের লোকজনের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ এবং ওঠাবসার পর তারা পিটিআই ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেনের বুচা শহরে রাশিয়া বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে অভিযোগ করছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া উল্টো কিয়েভের এ সংক্রান্ত অভিযোগকে আরেকটি উস্কানি বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন সরকার গতকাল দাবি করেছে, দেশটির বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে। রাজধানী কিয়েভ থেকে ৩৭ কিলোমিটার উত্তর দক্ষিণে অবস্থিত শহরটি রোববার রুশ সেনাদের দখল থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জারোস্লাও কেজিনস্কি বলেছেন, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তার দেশ আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। গতকাল জার্মানির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী তাঁর দেশের এই সম্মতির কথা জানান। তিনি বলেন, নেটো সদস্য দেশগুলোতে রাশিয়ার হামলা থামানোর জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্র। এটি মোতায়েন করাই হচ্ছে তার দেশের জন্য সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ক্যাজিনস্কি বলেন, পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি আমেরিকার সিনেটরদের সঙ্গে আগেই আলোচনা করেছেন, তখন তারা এই পদক্ষেপের পক্ষে মতামত দিয়েছেন। সেক্ষেত্রে এখন যদি আমেরিকা তাদের পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য আহ্বান জানান, তাহলে ওয়ারশো সে প্রস্তাব খোলা মনে গ্রহণ করবে। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী স্বীকার করেন, এখনই দেশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি এজেন্ডায় নেই, তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। এর আগে ইউরোপের অন্তত পাঁচটি দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে, তবে সেসব দেশে কত সংখ্যক অস্ত্র মোতায়েন রয়েছে তা কেউ পরিষ্কার করেনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কিয়েভের পার্শ্ববর্তী এলাকা বুচা থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর ওই শহরের রাস্তাঘাট ফুটপাতে হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রচার করেছে পশ্চিমা মিডিয়াগুলো। তারা ওই ঘটনার জন্য রুশ সেনাদের দায়ী করতে চেয়েছে। বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
বুচা শহরের রাস্তার যেসব ছবি প্রকাশ করেছে পশ্চিমা মিডিয়াগুলো, সেসব ছবিতে দেখানো হয়েছে শহরের রাস্তা ও ফুটপাতে বেসামরিক লোকদের মৃতদেহ পড়ে আছে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে, বুচা শহরের বাসিন্দারা বলেছেন এই বেসামরিক লোকজনকে রুশ বাহিনী কোনো কারণ ছাড়াই হত্যা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বুচায় বেসামরিক লোকজন হত্যাকাণ্ডের ঘটনায় রাশিয়ার হাত থাকার ইউক্রেনীয় অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়া এই ঘটনাকে আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই শহরটি যতদিন রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে ছিল ততদিন একজন অধিবাসীও কোন রকম সহিংসতার মুখোমুখি হয়নি, বরং ওই শহরের লোকজন স্বাধীনভাবে আশপাশের শহরে ঘুরে বেড়িয়েছে, এমনকি তারা তাদের মোবাইল ফোনও ব্যবহার করেছে নিশ্চিন্তে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনার একদিন পর 30 মার্চ চেয়ে সকল রুশ সেনা ইউনিট বুচা শহর থেকে বেরিয়ে গেছে। উপরন্তু 31 মার্চ বুচা শহরের মেয়র আনাতোলি ফ্রেডেরিক এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে ওই শহরে কোনো রুশ সৈন্য নেই। তিনি এমন কোনো স্থানীয় বেসামরিক নাগরিকের কথা উল্লেখ করেননি যাদের হাত বেঁধে রাস্তায় গুলি করা হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, আমেরিকা বরং ইচ্ছাকৃতভাবে এই সত্যটি লুকাচ্ছে যে বুচার শহরে ইউক্রেনীয় সেনাবাহিনী ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে আজব এবং নাটকীয় বলে উল্লেখ করে বলেছে, ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী এবং তাদের মিডিয়ার প্রতিনিধিরা ওই শহরে প্রবেশ করার পরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুচাতে রুশ বাহিনীর তথাকথিত অপরাধের প্রমাণ তৈরি করতেই ওই নৃশংস ঘটনার অবতারণা করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বুচা শহরে ইউক্রেনীয় চরমপন্থীদের উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে পশ্চিমা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রচারের কথা উল্লেখ করে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি পোলনস্কি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন। বুচায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ শুরু হয়। এই ঘটনার নেপথ্যে ইউক্রেনের জঙ্গি গোষ্ঠীগুলোর সম্ভাব্য ভূমিকার কথাও শোনা যাচ্ছে। হত্যাকাণ্ডের এই ধোঁয়াশাকে কাজে লাগিয়ে পশ্চিমা মিডিয়াগুলো ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে, যদিও সত্য স্পষ্ট করার বিষয়টি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের উপর নির্ভর করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে নতুন একটি ফর্মুলা দেওয়া হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সহ রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের এই পর্যায়ে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা 2023 সালের শুরুর দিকে, কিন্তু এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার সহ বিএনপির জাতীয় সরকার ফর্মুলা নিয়ে রাজনীতির মাঠ সরব হয়ে উঠেছে। গত দুমাস ধরে বিরোধী শিবিরের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের পক্ষ থেকে জাতীয় সরকারের দাবি নিয়ে বক্তব্য আসতে শুরু করে। সম্প্রতি জাসদ নেতা আসমা আব্দুর রব এক জনসভায় জাতীয় সরকার প্রসঙ্গটি জনসমক্ষে তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নির্বাচনকালীন সরকার বিষয়ে নতুন ফর্মুলা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, আর ওই নির্বাচনে বিজয়ী হলে গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকার নির্বাচন করার পরে যারা আন্দোলন করবে তাদের সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করার কথা আমাদের ভাবনা।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করছে, এসব দাবি অসাংবিধানিক এবং নির্বাচনকে বিতর্কিত করারই অপচেষ্টা মাত্র। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান এ প্রসঙ্গে বলেছেন,
সুতরাং এ সবই হলো মানে নির্বাচনকে ভণ্ডুল করা এবং নির্বাচনকে বিতর্কিত করা, যেটাকে বলে সংবিধান বহির্ভূত একটা সরকার, যেই সরকারের অংশীদারিত্ব তারা নেবে।
ওদিকে জাতীয় পার্টি বলেছে, জাতীয় সরকার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। আর বামজোট বলছে, বিএনপির জাতীয় সরকার মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রহমত, বরকত, মাগফিরাত এবং আত্মশুদ্ধি, ত্যাগ ও দানের মাস রমজান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাস রমজান, খোদা প্রেমে আত্মহারা হওয়ার মাস রমজান। গত পর্বের আলোচনায় আমরা পবিত্র রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত ভাষণের কিছু অংশ তুলে ধরেছিলাম। ওই একই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মুমিনের জন্য ইফতারের আয়োজন করে তাহলে আল্লাহ তাকে একজন গোলামকে মুক্ত করার সওয়াব দান করবেন এবং তার অতীতের সব গুনাহ মাফ করবেন।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, কিন্তু আমাদের মধ্যে সবাই অন্যদেরকে ইফতার দেওয়ার সামর্থ্য রাখেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদেরকে দোজকের আগুন থেকে রক্ষা করো, যদিও তা সম্ভব হয় একটি মাত্র খুরমার অর্ধেক অংশ, কিংবা তাও যদি না থাকে তাহলে সামান্য পানি অন্য রোজাদারকে ইফতার হিসেবে আপ্যায়নের মাধ্যমে। খুতবায়ে শাবানিয়ে নামের ওই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
হে মানুষেরা, যে কেউ এই মাসে সৎ আচরণের চর্চা করবে তথা নিজেকে সুন্দর আচরণকারী হিসেবে গড়ে তুলবে, সে পুল সিরাত পার হওয়ার সৌভাগ্য অর্জন করবে। সেই বিশেষ দিনটিতে তথা কিয়ামতের দিন, যেদিন পাগুলো পিছলে যেতে চাইবে, যে কেউ এই মাসে তার অধীনস্থ কর্মীদের কাজের বোঝা কমিয়ে দেবে, আল্লাহ পরকালে তার হিসাব নিকাশ সহজ করবেন, এবং যে কেউ এই মাসে অন্যকে বিরক্ত করবে না, মহান আল্লাহ তাকে কিয়ামত বা বিচার দিবসের দিন নিজের ক্রোধ হতে নিরাপদ রাখবেন। যে কেউ কোনো রমজান মাসে কোনো এক ইয়াতিমকে সম্মান করবে ও তার সঙ্গে দয়াদ্র আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়ার দৃষ্টি দেবেন। যে এই মাসে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে, মহান আল্লাহ বিচার দিবসে তার প্রতি দয়া করবেন। আর যে এই মাসে আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূরে রাখবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমজান প্রসঙ্গে আরো বলেছেন যে রমজান মাসে নির্দেশিত বা নির্দিষ্ট ইবাদতগুলো করবে, আল্লাহ তাকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। যে এই মাসে ফরজ বা অবশ্য পালনীয় ইবাদত বা দায়িত্বগুলো পালন করবে, তাকে অন্য মাসে ওই একই কাজের পুরস্কারের চেয়ে 7 গুণ বেশি পুরস্কার দেওয়া হবে। যে রমজান মাসে আমার উপর সালাওয়াত বা দরুদ পাঠাবে, আল্লাহ বিচার দিবসে তার ভালো কাজের পাল্লা ভারী করে দেবেন, অথচ অন্যদের পাল্লা হালকা থাকবে। যে এই মাসে পবিত্র কোরআনের মাত্র 1 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে এত সওয়াব দেবেন যে তা অন্য মাসে পুরো কোরআন তিলাওয়াতের সমান হবে। হে মানুষেরা, বেহেশতের দরজাগুলো এই মাসে তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য বন্ধ হয়ে না যায়। রমজান মাসে দোজখের দরজাগুলো বন্ধ রয়েছে, আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য কখনো খুলে না যায়। এই মাসে শয়তানগুলোকে হাতকড়া পরিয়ে বন্দী রাখা হয়েছে, আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে না পারে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের এ পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহি সালাম বললেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, এই মাসে সবচেয়ে ভালো কাজ কি? তিনি জবাবে বললেন, হে আবুল হাসান, এই মাসে সবচেয়ে ভালো কাজ হল আল্লাহ যা যা নিষিদ্ধ করেছেন তা থেকে দূরে থাকা। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশের প্রেক্ষাপটে স্মরণ করতে পারি যে রোজার উদ্দেশ্য হল সংযম সাধনার মাধ্যমে খোদাপ্রেম বা খোদাভীতি অর্জন, আর সবচেয়ে ভালো সংযম হল নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকা। নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকার একটি ভালো উপায় হল আল্লাহর প্রেম ও আল্লাহর ধ্যানে মশগুল থাকা। আর আল্লাহর প্রেমে মশগুল থাকার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করে আল্লাহর সামনে দাসানুদাসের মতো বিনীত হয়ে থাকা। নবী রাসুল ও ইমামরা শ্রেষ্ঠ বান্দা হওয়া সত্ত্বেও আমিত্ব, অহংবোধ বা অহংকারকে বিলুপ্ত করার জন্য আল্লাহর দরবারে নিজেদেরকে সবচেয়ে বড় অপরাধী বলে ভাবতেন, আর এ কারণেই তারা আল্লাহর ভয়ে কাঁপতেন এবং আল্লাহর ভয়ে সাপের দংশনের শিকার মানুষের মতোই যন্ত্রণায় আহাজারি করতেন।
নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকার জন্য বেশি বেশি ধর্মীয় জ্ঞান অর্জন জরুরি, এবং এজন্য ব্যাপক সাধনায় মশগুল হতে হবে। ব্যাপক মাত্রায় কোরআন ও হাদিস চর্চার মাধ্যমে একজন সত্য সন্ধানী ও খোদা প্রেমিক হতে ইচ্ছুক মুসলমান বুঝতে পারেন যে তাকে কত গভীর ও সূক্ষ্ম বহু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, শয়তানের তৈরি করা পাপের লোভনীয় অসংখ্য প্ররোচনা ও ফাঁদগুলো থেকে মুক্ত থাকার জন্য। মহান আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতের ব্যাখ্যা ও হৃদয় পরিবর্তনকারী হাদিস সম্পর্কে জানার তৌফিক এবং সে অনুযায়ী জীবনকে গড়ার বা সংশোধনের তৌফিক দিন।
এবারে শোনা যাক অর্থসহ দ্বিতীয় রমজানের দোয়া।
হে আল্লাহ, তোমার রাহমাতের ওসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও, দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে, আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার, হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 74তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তাঁর নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনই এক নাম হল জুল জালালি ওয়াল ইকরম। মহান আল্লাহর এই নাম তার সব জালালি ও জামালি নামের অর্থ বহন করে। আমরা আগেই এই ধারাবাহিকে প্রচারিত আলোচনায় জেনেছি, মহান আল্লাহর জালালি নামগুলো বলতে তাঁর শক্তিমত্তা ও পরাক্রমের ঔজ্জ্বল্যে ভরপুর নামগুলোকে বোঝায়, আর জামালি নামগুলো বলতে মহান আল্লাহর দয়া, প্রেম ও করুণার মতো প্রশান্ত সৌন্দর্য জ্ঞাপক নামগুলোকে বোঝায়। যেমন মুনতাকিম বা প্রতিশোধ গ্রহণকারী, কিংবা আজিজ বা পরাক্রান্ত হচ্ছে মহান আল্লাহর জালালি নামগুলোর অন্যতম। অন্যদিকে রহমান, রহিম, গাফফার, সত্তার ইত্যাদি মহান আল্লাহর জামালি নামের দৃষ্টান্ত। মহান আল্লাহর জালালি ও জামালি নামগুলো পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং একই সূত্রে গাঁথা। আল্লাহর জালালি নামেও রয়েছে জামালি ভাব ও জামালি নামেও রয়েছে জালালি ভাব।
মহান আল্লাহর জুল জালালি ওয়াল ইকরাম নামে রয়েছে জালাল ও ইকরাম নামক দুই শব্দ। আরবিতে জুল বলতে বোঝায় মালিক বা অধিকারী, তাই জুল জালালি ওয়াল ইকরাম অর্থ যিনি জালাল ও ইকরামের অধিকারী। জুল জালাল অর্থ সমস্ত পরিপূর্ণ গুণ, মহত্ব, গৌরব, গরিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়া। আর ইকরামের অধিকারী হওয়া মানে দয়া, অনুগ্রহ, ক্ষমা ও করুণার অধিকারী হওয়া। মহান আল্লাহ করিম হওয়ায় তিনি চাওয়ার আগেই অনেক কিছু দান করেন এবং দানের বিনিময়ে কোনো কিছুর প্রত্যাশাও করেন না। আল্লাহ কোনো কিছু দানের ওয়াদা করলে তিনি সেই ওয়াদা অবশ্যই পালন করেন। মহান আল্লাহ এতই দয়ালু যে তিনি কখনো কখনো পাপীর পাপ তো ক্ষমা করেনি, এমনকি তার আন্তরিক তওবার কারণে সেই সব পাপকে পুণ্যেও পরিণত করেন। মহান আল্লাহর দয়া, দানশীলতা, ক্ষমাশীলতা, প্রজ্ঞা ও অন্য অনেক গুণের কল্যাণ অর্জনের মতো সমৃদ্ধি ও সম্মান। পবিত্র কুরআনের ১৭ নম্বর সুরা তথা সুরা আসরার ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,
নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
পবিত্র কোরআনে মহান আল্লাহর নাম জুল জালালি ওয়াল ইকরাম দুইবার এসেছে, আর দুইবারই তা স্থান পেয়েছে এ মহাগ্রন্থের ৫৫ নম্বর সুরায় তথা সুরা আর রহমানে। এই সুরাকে বলা হয় পবিত্র কোরআনের বধূ। এ সুরার প্রথম দিকে মহান আল্লাহর অনেক অনুগ্রহের কথা উল্লেখ করার পর ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহামহিম ও মহানুভব পালন কর্তার তথা জুল জালালি ওয়াল ইকরামের সত্তা ছাড়া। এই সুরা শেষ হয়েছে মহান এই নাম উল্লেখের মাধ্যমে। এই সুরার শেষ বাক্যে বলা হয়েছে, কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব। এই দুই বাক্য থেকে বোঝা যায় সব কিছুরই পরিসমাপ্তি ঘটবে মহান আল্লাহর পবিত্র নামের মধ্যে। এ বিশ্ব চরাচরে যা কিছু আছে তার উৎস হলেন আল্লাহই। ইহকালের উৎস আল্লাহ, পরকালের উৎসও তিনি। আল্লাহর জুল জালালি ওয়াল ইকরাম নাম সব কিছুকে ঘিরে রেখেছে বা আচ্ছন্ন করে রেখেছে। সমস্ত সম্মান, শক্তি ও শ্রেষ্ঠত্বের উৎস হলেন মহান আল্লাহ, আর তাই তিনি হলেন জুল জালালি ওয়াল ইকরাম।
প্রকৃত পরিপূর্ণতা ও সমৃদ্ধি অর্জন করতে হলে ও মহান আল্লাহর প্রতিনিধি হতে হলে
মানুষকে মহান আল্লাহর নামগুলোর মুখাপেক্ষী হতে হবে। মহান আল্লাহর জুল জালালি ওয়াল ইক্রম নামও এর ব্যতিক্রম নয়। মহান আল্লাহর নামের এই আলো যার মধ্যে হয় প্রতিফলিত, তিনি মহান আল্লাহর প্রিয় দাস হিসেবে মুমিনদের মধ্যে হন সম্মানিত ও জনপ্রিয়, আর কাফিরদের জন্য হন ভীতি সঞ্চারক। এমন ব্যক্তির কাছে আল্লাহর শত্রুরা হন নতজানু ও অসম্মানিত। একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর কাছে প্রার্থনায় বলছিল, ইয়া জুল জালালি ওয়াল ইকরম, তথা হে মহামহিম ও মহানুভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আল্লাহকে এই নামে ডাকার কারণে এখন তোমার দোয়া কবুল হবে, তুমি যা খুশি তা আল্লাহর কাছে চাইতে পারো। কোনো কোনো মুসলিম মনীষী মনে করেন, মহান আল্লাহর জালালি নাম মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে ভয় সৃষ্টি করে বলে জুল জালালি ওয়াল ইকরম নামের মধ্যে মহান আল্লাহর দয়াবাচক নাম ইকরমও যুক্ত করা হয়েছে, যাতে মানুষ আল্লাহকে ভয় করার পাশাপাশি আল্লাহর রহমত বা দয়া সম্পর্কেও আশাবাদী হন।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 4 এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত, শেষ পর্যন্ত পাকিস্তানে কি হতে চলেছে? অধ্যাপক আলী রিয়াজ, প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, টিপু হত্যা, আসলে শুটার কে? গোপনে আরও 60,000 সেনা পাঠাচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের। যুগান্তরের খবর এটি। মার্চে রেমিটেন্স এসেছে $186 কোটি ইত্তেফাক। টিপ পড়ছে স্ক্যান বলে গালি দেয়া পুলিশ সদস্য চিহ্নিত, প্রথম আলো। মার্চে দেশজুড়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, ঝরে গেছে 589 প্রাণ, কালের কণ্ঠ। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বকটুয়ে নিহতদের পরিবারের 10 জনের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র, সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে, ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ, পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে মহিলা মিস্ত্রিরাও। উপাচার্য নিগ্রহেই নয়, বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় আগেও নাম জড়িয়েছে গিয়াসউদ্দিন, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। পাকিস্তান, ইউক্রেন এবং শ্রীলঙ্কা, এই 3 দেশের খবর এখন বিশ্ব মিডিয়ার প্রধান খবর। পাকিস্তান সম্পর্কিত খবরে দৈনিক প্রথম আলোর মতামত কলামের শিরোনাম এরকম যে, শেষ পর্যন্ত পাকিস্তানে কি হতে চলেছে? যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক আলী রিয়াজ তার এই কলামে লিখেছেন, আগামী কয়েকদিন পাকিস্তান একটি সাংবিধানিক সংকট মোকাবিলা করবে। দেশে অস্থিতিশীলতা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। বিরোধীরা ঐক্যবদ্ধ থাকতে পারলে তাদের হাতে দেশের শাসনভার অর্পিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ সংকটে সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ভূমিকা রাখছে, তাতে পরবর্তী সরকারের ওপরে তাদের প্রভাব আরও বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রশ্ন হচ্ছে, সেই সহযোগিতা কতদিন থাকবে? 2 বছর বা তার আগে যে নির্বাচন, সেখানে সেনাবাহিনী কি ভূমিকা নেবে? যদিও সেনাবাহিনী বলছে যে এই সংকটে নিরপেক্ষই আছে, কিন্তু একথা বিস্তৃত হওয়ার কোনো কারণ নেই যে 2018 সালে পাকিস্তানের ক্ষমতায় ইমরান খানের উত্থানের পেছনে সেনাবাহিনী কলকাঠি নেড়েছিল। পাকিস্তানের যে কোনো শাসককে সেনাবাহিনীকে তুষ্ট করতেই হয়। আর যুগান্তরের একটি খবর এরকম, ইমরান খানের অভাবনীয় পদক্ষেপে হতভম্ব বিরোধীরা, তবে অনাস্থা ভোট ঠেকালেও আগাম নির্বাচন
ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আসলে কী বয়ে আনবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছিলেন।
গোপনে আরও 60,000 সেনা পাঠাচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের। যুগান্তরের এ সংক্রান্ত খবরে লেখা হয়েছে, ইউক্রেনে গোপনে আরও 60,000 অতিরিক্ত সেনা পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বশেষ বুলেটিনে এই দাবি করা হয়েছে। ইউক্রেনের দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের শুরুতে বলেছিলেন, তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য নতুন সেনা ও সংরক্ষিত সেনা পাঠাবেন না। আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, চরম আর্থিক সংকটে শ্রীলঙ্কা, ভয়াবহ আর্থিক দুর্দশার প্রতিবাদে দেশটির মানুষ বিক্ষোভ করছেন। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার 26 সদস্যের সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। সংকট সামলাতে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
টিপু হত্যা, আসলে শুটার কে? মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, গত 9 দিন আগে রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ততম সড়কে প্রকাশ্যে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই খুনের ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। টনক নড়ে পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঘটনাস্থলেই জব্দকৃত আলামত উদ্ধার, সিসিটিভির ফুটেজ উদ্ধার, ভুক্তভোগীর পরিবারের বক্তব্য এবং প্রথাগত সোর্স এর মাধ্যমে পুলিশ ও র্যাব এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যে গ্রেপ্তার হয়েছে সেই ব্যক্তি টিপু হত্যার কথা স্বীকার করেছে। তবে ঘটনাস্থলে কে শুটার ছিল তা তারা র্যাবকে নিশ্চিত করেনি।
মার্চে রেমিটেন্স এসেছে $186 কোটি। ইত্তেফাকের অর্থনীতি বিষয়ক এই খবরে লেখা হয়েছে, বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারিতে রেমিটেন্সে বড় ধস নেমেছিল। মহামারীর মধ্যেও গত অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার পর প্রবাসীদের আয়ে মাসটিতে বিপরীত চিত্র দেখা যায়। তবে এর পরের মাস অর্থাৎ সদ্য বিদায়ী মার্চ মাসে ফের ঘুরে দাঁড়িয়েছে রেমিটেন্স খাত। মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট $186 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় প্রতি $1 সমান $86 হিসেবে $15,996 কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মহামারীর মধ্যেও ব্যবসা বাণিজ্য সচল হয়েছে, ফলে চলতি অর্থবছরের মার্চে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বোকা, ধোঁকা, পোকা, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একই সারিতে বসিয়ে তোপ মুখ্যমন্ত্রী মমতার। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এক সারিতে বসিয়ে আগেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেছেন জগাই মাধাই গদাই বলে। এবার সেই আক্রমণের সুর আরও এক ধাপ চড়ালেন মুখ্যমন্ত্রী। সোমবারের সাংবাদিক বৈঠকে তিনি তাঁর কটাক্ষ করলেন এভাবে, বিজেপি তো বোকা, সিপিএম আপনাদের দেয় ধোঁকা, আর কংগ্রেস তো ওদের পোকা। 21-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিন বিরোধী দলকে এক তীরে বিঁধছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিন দল আদপে তলায় তলায় জোট বাঁধছে, যাদের মূল লক্ষ্য তৃণমূলের তথা রাজ্যের ক্ষতি করা। এদিন মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সেই সুর, বললেন খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা, কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি, নিজেরা মেরে মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন, খালি কুৎসা আর ষড়যন্ত্র। এদিকে সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা, বকটুয়ে নিহতদের পরিবারের 10 জনের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র।
উপাচার্য নিগ্রহই নয়, বিশ্ববিদ্যালয়ে ঝামেলায় আগেও নাম জড়িয়েছে গিয়াসুদ্দিনের। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিগ্রহকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। অনেকেই অভিযোগ করছেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং পূর্ব পরিকল্পিতভাবে নিগ্রহের ঘটনা ঘটানো হয়েছে। তবে গিয়াসউদ্দিন এখন বিজেপি ঘনিষ্ঠ কবিরুল ইসলামের সঙ্গে বলে মনে করছেন আলিয়ার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওয়াদিল আলম। উপাচার্যকে নিগ্রহের ভিডিও সামনে আসতেই রোববার গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকাল এবং সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ পাওয়া গেছে। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা মিস্ত্রিরাও অস্ত্র বানাচ্ছে সেখানে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে ৬ জন, তার মধ্যে একজন মহিলাও রয়েছেন।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ভিয়েনায় পরমাণু আলোচনা প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। গাজায় কুচকাওয়াজ করল ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা কুচ ব্রিগেড, নানা সমরাস্ত্র প্রদর্শন। আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়বে বলে শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে বাইডেনের আশাবাদ। ভারতের মসজিদে লাউড স্পিকারে আজান বন্ধের দাবিতে রাজ ঠাকরের দলের নানা অপতৎপরতা, বিভিন্ন স্থানে হনুমান চালিশা পাঠ। শ্রোতা বন্ধুরা, এবার সবশেষ পাওয়া একটি খবর। একটি যৌথ গ্যাস পাইপলাইন স্থাপনের লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে তুরস্ক। ইসরায়েলের হিব্রু ভাষায় প্রকাশিত একাধিক গণমাধ্যম এই গোপন আলোচনার খবর ফাঁস করে দিয়েছে। প্রেসিডেন্ট রজব তাইয়েবের দুনাকানে নেতৃত্বাধীন তুর্কি সরকার ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনি জাতির প্রতি সর্বাত্মক সমর্থন দেওয়ার দাবি করে, কিন্তু পর্যবেক্ষকরা আঙ্কারার এ ধরনের বক্তব্যকে কপটতা উল্লেখ করে বলেছেন প্রকাশ্যে ও গোপনে তেল আবিবের সঙ্গে আঙ্কারা ঘনিষ্ঠ সম্পর্ক বিবেচনা করলে ফিলিস্তিন প্রসঙ্গে তুর্কি সরকারের বক্তব্যকে কথার কথা বলে মনে হবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।